بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. أيها الإخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. بإذن الله وبتوفيقه الحمد للأسخر حالجنا إمام ابن السلام رحمه الله ومع كل عهد قادر شيخ حسين محمد بن صالح الحسيني رحمه الله فتك بك خبران تتك. أذكر على شمال بشيء بستو نزول عيسى ابن مريم عليه السلام. عيسى عليه الصلاة والسلام الهبترون شمبركي أبهم إمام المقدامة رحمه الله أشراط الساعة بقيامة علامة قيامة البربر علامة جبنا شيء علامة قلاء تبعونا ناتشونجي قرطمت جني دجال الأبير وبر كتبو لشن এ বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এবং কেয়ামতের বড় আলামতগুলোর মধ্যে দ্বিতীয় আলামত হিসেবে তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ প্রসঙ্গকে উল্লেখ করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ এটা কেয়ামতের আলামতগুলোর বড় বড় নিদর্শনগুলোর মধ্যে হতে অন্যতম একটা আলামা। এ বিষয়ে শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে নুজুল ঈসা ইবনে মারইয়াম সাবিতুন লিল কিতাবি ওয়াস সুন্নাতি ওয়া ইজমা'ইস সালাফি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণের বিষয়টি এটা কিতাব কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সালাফে সালেহীনের ইজমা দ্বারা প্রমাণিত। ক্বাল আল্লাহু তাআলা ওয়া ইন মিন আহলিল কিতাবি ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। সূরাত আন-নিসা 169 নম্বর আয়াতে আল্লাহ আযযা ওয়া জাল্লা বলছেন যে প্রত্যেক আহলে কিতাব তার মৃত্যুর আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তার প্রতি ঈমান পোষণ করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান পোষণ করবে আহলে কিতাবগণ। عليه الصلاة والسلام هذا حين نزوله يعني جهن عكاشتك وبطرن قربن جهن عيسى عليه الصلاة والسلام المتر قربي أهل كتاب را تارت تيمان تشن قربي كما فسره أبو هريرة رضي الله عنه بذلك في آيات التفسير تفسير أبو هريرة رضي الله عنه تهي رحمي بني تخيشه آيات التفسير أبو هريرة رضي الله عنه إرحم يبوي قرشن وقال النبي صلى الله عليه وسلم والله لينكثن عيسى بن مريم حكما عدلا. رسول الله صلى الله عليه وسلم قرشن بأبوشي الله شفت الله شفت أبوشي عيسى عليه الصلاة والسلام أبو ترهم قربا حكما عدلا لعين الشهر بشرف شبه. الحديث متفق عليه وقد أجمع المسلمون على نزوله. فأبره وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته. قرآن الكريم أي آيات برا عيسى عليه الصلاة والسلام نزول بخاشت كتاب وبطرن بشرك فمانيتو سورة النساء 169 نمبر آيات برا أبن সহি বুখারী এবং সহি মুসলিমে বর্ণিত এই হাদিস আল্লাহ লাইয়ানজিলান্না ঈসা ইবনে মারইয়াম হাকামান আদলান। এই হাদিস দ্বারাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণের বিষয়টি প্রমাণিত। ওয়াকাদ আজমাআল মুসলিমুন আলা নুজুলিহি, আর মুসলমানরা এ বিষয়ে ঐকমত পোষণ করেছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন। এ বিষয়ে মুসলমানদের মধ্যে কোন দ্বিমত নেই। فينزل عند المغارة البيضاء في شرقية دمشق واضعا كفيه على أجنحة ملكين। তিনি অবতরণ করবেন দিমাশকের মগারাতুল বাইদা অথবা মানারাতুল বাইদা ফি শারকিয়্যাতি দিমাশক, দিমাশকের পূর্বাঞ্চলের সেই সাদা মিনারে তিনি অবতরণ করবেন। ওয়াদিআন কাফাইহি আলা আজনিহাতি মালাকাইনি, দুইজন ফেরেশতার কাঁধে ভর করে তিনি সেখানে অবতরণ করবেন। فلا يحل لكافر يجد من ريح نفسه الا مات فلا يحل لكافر يجد من ريح نفسه الا مات। তিনি যখন অবতরণ করবেন তখন তার কোন শ্বাস যে কাফিরের গায়ে পৌঁছাবে সে মারা যাবে। অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বাস যে কাফিরের গায়ে লাগবে পৌঁছাবে সে মারা যাবে। ওয়া নাফাসুহু ইয়ানতাহি হাইসু ইয়ানতাহি তারাফুহু, আর তার শ্বাসটা এত দূর যাবে যেখানে তার চোখের শেষ সীমা পৌঁছাবে। এই সীমানার মধ্যে যদি কোনো কাফিরের গায়ে তার শ্বাস প্রশ্বাস পৌঁছে তিনি অবতরণের পরে দাজ্জালকে খুঁজবেন, তিনি বাবেলুদ নামক জায়গায় তাকে পাবেন এবং সেখানে তাকে হত্যা করবেন। কসকে তিনি ভেঙে দেবেন, তিনি রহিত করে দেবেন, উঠাই দেবেন, কোন ট্যাক্স থাকবে না, জিজিয়া থাকবে না। ওটা কোন সাজদা ওয়াহিদা লিল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর জন্য একটা সাজদা হবে। ওই আতামির হজ করবেন, উমরা করবেন, কুল্লু হাদা সাবিত ফি সহিহি মুসলিম। অবস্থান করবেন, মৃত্যুবরণ করবেন এবং মুসলমান তার জানাজা পড়বে। وذكر البخاري في تاريخه انه يدفع مع النبي صلى الله عليه وسلم। امام بخاري تاريخ المدة قلشن جه بيش عليه الصلاة والسلام كي رسول الله صلى الله عليه وسلم الباشر خبر دي حضر اي هلو ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ সম্পর্কে। শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ প্রদত্ত ব্যাখ্যার অনুবাদ এই অনুবাদ থেকে আমরা মৌলিক বিষয়গুলো জেনে গেলাম। যে মৌলিক বিষয়গুলো আমরা এখান থেকে জানলাম, শাহজামিন রহমাল্লাহর ব্যাখ্যা থেকে যে মৌলিক বিষয়গুলো আমরা জানলাম, সেটা হচ্ছে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম অবতরণ করবেন, এ বিষয়টা কোরআন, সুন্নাহ এবং ইজমাউল মুসলিমিন দ্বারা প্রমাণিত। তৃতীয় বিষয়, তিনি কোথায় অবতরণ করবেন, সেটা আমরা এখান থেকে জানলাম যে হিমাচলের পূর্বাঞ্চলে তিনি সাদা মিনারে অবতরণ করবেন। কিভাবে অবতরণ করবেন সেটাও জানা গেল যে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে তিনি অবতরণ করবেন। এবং এর সাথে আরেকটি বিষয় জানা গেল যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের শ্বাস যে কাফিরের গায়ে লাগবে সেই মারা যাবে, এবং তার শ্বাসটা অনেক দূর যেখানে তার চোখের শেষ সীমা পর্যন্ত পৌঁছাবে। আরেকটা বিষয় জানা গেল যে দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি ক্রসকে ভেঙ্গে ফেলবেন। খ্রিস্টানরা ধর্মের একটা প্রতীক বানিয়েছে, সেটাকে তিনি ভেঙ্গে ফেলবেন। তখন জিজিয়া তিনি রহিত করে ফেলবেন, কোন জিজিয়া থাকবে না। এই বিষয়গুলা আমরা এখান থেকে জানলাম। এবং সর্বশ্রেষ্ঠ বিষয়টা জানা গেল যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম দাজ্জালকে হত্যা করার পরে 24 বছর দুনিয়াতে জীবিত থাকবেন, 40 বছর পরে তিনি মারা যাবেন, মুসলমানরা তার জানাজা পড়বেন। এবং কোনো কোনো বর্ণনা দ্বারা জানা যায় যে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কবর দেওয়া হবে। এই ছিল নুজুল ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে মৌলিক যে বিষয়গুলো আমাদের জানা দরকার সেগুলো। এখানে আমরা ইতিমধ্যে আশরাতু সাআ বা কিয়ামতের আলামত সম্পর্কে দাজ্জালের আবির্ভাবের বিষয়টা আমরা আলোচনা করছি। কিয়ামতের যে প্রধান প্রধান যে আলামতগুলো, আলামতে কুবরা, যেগুলো আলামত কুবরার মধ্যে একটা যেমন ছিল দাজ্জালের আত্মপ্রকাশ, তারপরে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের অবতরণ, তারপরে ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ, তারপরে তারপরে আরো যে বিষয়গুলো প্রধান প্রধান যে বিষয়গুলো রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের অবতরণ। এখানে আমাদের এর আগে একটা বিষয় জেনে নেওয়া দরকার যে ইমাম মাহদি আলাইহিসসালামের আত্মপ্রকাশটাও কেয়ামতের আলামতগুলোর মধ্যে হতে একটি। ইমাম মাহদির আগমন, আমি জানি না যে বিষয়ে ইতিমধ্যে আমি আলোচনা করছি কিনা, তারপরে একটুখানি বলে রাখি। ইমাম মাহদির আগমনটাও হচ্ছে আলামতুল কিয়ামার মধ্যে একটা, কারণ তার আত্মপ্রকাশের পরেই দাজ্জাল আত্মপ্রকাশ করবে, এবং দাজ্জালের আত্মপ্রকাশের পরেই ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম অবতরণ করবেন। এবং ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের থাকাকালীন সময়ে ইয়াজুজ মাজুজ আত্মপ্রকাশ করবে। এই আলামতে কিয়ামতের মধ্য হতে এতটুকু ধারাবাহিকতা, এটা বিশুদ্ধ সনদ দ্বারা, হাদিস দ্বারা প্রমাণিত। এবং এ বিষয়ে মুসলমানদের মধ্যে কোনো দ্বিমত নেই। অবশ্য এর পরবর্তী আলামত সম্পর্কে ওইগুলা সিরিয়াল দেখুন, তারপরে কোনটা হবে ওইগুলার বিষয়টা দিয়ে বিশুদ্ধ হাদিস দ্বারা কোনো কিছু প্রমাণিত নেই। সেটার মধ্যে কোনোটা আগে হতে পারে, কোনোটা পিছনে হতে পারে, কিন্তু এই বিষয়গুলো যে প্রথমে মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের আত্মপ্রকাশ, তারপরে দাজ্জালের আত্মপ্রকাশ, দাজ্জালের আত্মপ্রকাশের পরে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের অবতরণ এবং ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের থাকাকালীন সময়ে দুনিয়াতে ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ, এই সিরিয়ালের বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। ইমাম মাহদী আত্মপ্রকাশ করবেন এই বিষয়টাও এই বিষয়ে আসলে মুসলমানদের মধ্যে কোনো দ্বিমত নেই। বিষয়টি সুন্নাহ দ্বারা প্রমাণিত, বিশুদ্ধ সুন্নাহ দ্বারা, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এবং এ সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত রয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, يخرج في آخر أمتي المهدي يسقيه الله الغيث فتخرج الأرض نباتها وجوت النار ارتفاحا وتكسر الماشية وتعزم الأمة يعيش سبعا أو ثمانيا مستدرك حاكم حديث بوانك حديث يا عمر شاش أمت المدى معدي أتبقى أشكر بأن الله عز وجل تكي দৃষ্টি দিয়ে বৃষ্টি দেবেন এবং এর দ্বারা ফল ফসল প্রচুর পরিমাণে উদ্ভিদ গজাবে এবং তখন মানুষের মধ্যে প্রচুর পরিমাণ সম্পদ মানুষ লাভ করবে, জীব জন্তু চতুষ্পদ জন্তু যেগুলো মানুষের কাজে আসে এগুলো প্রচুর পরিমাণ মানুষের কাছে থাকবে এবং উম্মত তখন অনেক তাজমুল উম্মা এই উম্মতে মুসলিমা বড় আকার ধারণ করবে, মানে উম্মতে মুসলিমার একটা মহান অবস্থানে থাকবে। এবং এই তাজম এই মহান অবস্থানে থাকা দুইভাবেই সম্মানের দিক থেকেও তারা সম্মানিত থাকবে আর সংখ্যার দিক থেকেও তারা এক বিরাট সংখ্যক থাকবে। তিনি 7 বছর অথবা 8 বছর প্রকাশের পর তিনি 7 বছর অথবা 8 বছর জীবিত থাকবেন, এরপরে মারা যাবেন। এই হলো মুস্তাদরাকে হাকিমের হাদিস, যেটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন, ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদি ইসতিহাল্লাহু আল গায়ব আমার পরিবারের মধ্য থেকে হবে এবং এক রাতের মধ্যে আল্লাহ সুবহান তাআলা তাকে ঠিকঠাক করে দেবেন। মুসনাদে আহমদের হাদিস ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটি সহীহ বলেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহদিউ মিন্নি আজিলাল জাবহা, যে মাহদি আমার থেকে হবে, অর্থাৎ আমার পরিবারের মধ্যে থেকে হবে, আজিলাল জাবহা যার পেশানি বা কপালটা হবে চৌড়া, আখানাল আনফি তার নাক হবে লম্বা খুব বারিক চিকন ধারালো নাক, ইয়ামলা উল আরদ কিসতান ওয়া আদলান কামা মুলিআত জাওরান ওয়া যুলমান, তিনি এই পৃথিবীকে ন্যায় আর নিষ্ঠা দিয়ে ভরে দেবেন, যেভাবে তার আগমনের পূর্বে তার আত্মপ্রকাশের পূর্বে এই পৃথিবীটা অন্যায় আর জুলুমে ভরপুর হয়ে গেছিল, ঠিক তেমনিভাবে এর পরিবর্তে তিনি পৃথিবীকে ন্যায় নিষ্ঠা দিয়ে ভরে দেবেন। আবু দাউদের হাদিস। তারপরে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, سمعت رسول الله صلى الله عليه وسلم يقول المهدي من عترتي، المهدي من عترتي، مهدي ابن عمر بن صدر المدهوتي من ولد فاطمة، فاطمة رضي الله عنها بن صدر المدهوتي مهدي ابن এটা আবু দাউদে বর্ণিত, হোসেন ইবনে মাজাহে বর্ণিত হাদিস, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন। جابر رضي الله عنه تكي بوني حديث ينزل عيسى بن مريم فيقول أميرهم المهدي تعال صلي بنا فيقول لا إن بعضهم أمير بعض تكلمة الله بهذه الأمة رسول الله صلى الله عليه وسلم بولي ينزل عيسى بن مريم عيسى بن مريم عليه السلام وبطرا قربا تهم مسلمان در أمير مهدي বলবেন যে আপনি আসেন আমাদের নিয়ে সালাত পড়েন, তিনি বলবেন যে না, এই উম্মতের জন্য সম্মান হচ্ছে যে তাদের মধ্য থেকে যাদের আমির থাকবে। বর্ণিত এই বিষয়ে হাদিস আছে, ফায়ানযিলু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ফায়াকুলু আমিরুহুম তাআল সাল্লি লানা ফায়াকুলু লা ইন্না বা'দাকুম আ'লা বা'দিন উমারা তাকরিমাতুল্লাহি হাযিহি উম্মাহ, এই উম্মতকে সম্মান প্রদর্শন করেছেন আল্লাহ আজ্জা ওয়া জাল, যে তাদের মধ্য থেকে তাদের আমির রেখেছেন। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইমাম মাহদির পিছনে সালাত আদায় করবেন, মুক্তাদি হিসাবে ইমাম থাকবেন এই নবীর উম্মত, মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইমামতি করবেন। আবু সাঈদ ابن مسعود رضي الله عنه تكبرني في الحديث اللي بوليشا رسول الله صلى الله عليه وسلم بوليشا لا تذهب الدنيا حتى يملك العرب رجلا او حتى يملك العرب رجل من اهل بيتي يؤاتئ اسمه اسمي لا تذهب وتبقى النبع لنا يا شيخ لا تنقضي الدنيا حتى يملك العرب رجل من أهل بيتي يؤاتئ اسمه اسمي تقوم النبع لنا يؤاتئ اسمه اسمي واسم أبيه اسم أبي جي دنيا تتكون بردن تو شاش حبنا بانش شاش حبنا যতক্ষণ না হাত্তা ইয়ামলিক আল আরব রাজুলুন মিন আহলি বাইতি, আরবের মালিক যতক্ষণ পর্যন্ত আমার আহলে বাইতের মধ্য থেকে একজন লোক আরবের মালিক না হবে ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না। হাত্তা ইয়ামলিক আল আরব রাজুলুন মিন আহলি বাইতি, আমার আহলে বাইতের মধ্যে থেকে একজন লোক এই আরবের মালিক হবে যার নাম আমার নামের মতোই হবে, অর্থাৎ মুহাম্মদ অথবা আহমদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এমনি মুহাম্মদ ছিল, তিনি আহমদ ছিল, তার নাম বিওয়াত ইসমুহু ইসমি, তার নাম হবে আমার নামের অনুরূপ, এবং অন্য বর্ণনায় আছে যে তার নাম হবে আমার নামের অনুরূপ এবং তার বাবার নাম হবে আমার বাবার নামের অনুরূপ। মানে আমার বাবার নাম যা ছিল তার বাবার নাম তাই হবে, এবং আমার নাম যা ছিল তাই আমার নাম যা তার নাম তাই হবে, অর্থাৎ মুহাম্মদ ইবনু আবদুল্লাহ অথবা আহমদ ইবনু আবদুল্লাহ। তো এতগুলো হাদিস বলার কারণ হলো যে ইমাম মাহদী আলাইহিসসালাম আগমন করবেন, আত্মপ্রকাশ করবেন, সাত অথবা আট বছর তিনি আত্মপ্রকাশের পর জীবিত থাকবেন, এবং এই দুনিয়াকে তিনি মুসলমানদেরকে পরিচালনা করবেন, আদাল এবং ইনসাফ দ্বারা তিনি ভরে দেবেন গোটা পৃথিবীটাকে। যেমন তার আগমনের পূর্বে হাদিস দ্বারাই জানা যায় যে তার আগমনের পূর্বে এই পৃথিবীটা অন্যায় জুলুম দ্বারা ভরপুর হয়ে যাবে। ওই সময় তিনি আগমন করবেন, তিনি আত্মপ্রকাশ করবেন, এবং তার শাসনকালে এই পৃথিবীটাতে শুধু ন্যায় এবং ইনসাফ, চতুর্দিকে ন্যায় এবং ইনসাফ থাকবে, কোথাও কোনো অন্যায় দুরাচার এগুলো থাকবে না। এবং এই পৃথিবীটা মুসলমানদের তখন তার শাসনকালে মুসলমানরা প্রচুর সম্পদের মালিক হবেন, ফল ফসল জীব জন্তু প্রচুর পরিমাণে জন্তুর তারা মালিক হবেন, মালের অর্থের মালিক হবেন মুসলমানরা। তার নাম হবে মাহদি আলাইহিসসালামের নাম হবে মুহাম্মদ অথবা আহমদ ইবনে আবদুল্লাহ। এখন তার আগমনটা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে জানা গেল যে দুনিয়া ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ পর্যন্ত এরকম একজন লোকের আগমন ঘটবে, অর্থাৎ মাহদী আলাইহিসসালামের আগমনের আগমন হবে কিয়ামতের পূর্বে, ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদী। এবং এই মাহদী ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশধরদের মধ্যে থেকে হবেন। এখন এ বিষয়ে একটা কথা আমাদের জেনে রাখা দরকার যে ইমাম মাহদী আলাইহিসসালাম কখন বের হবেন, কখন তিনি মানে তার আত্মপ্রকাশ ঘটবে, এই বিষয়ে হাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন তা এই কি আমরা যে হাদিসগুলো উল্লেখ করলাম বা এই সম্পর্কে আরো যা কিছু যে হাদিসগুলো রয়েছে এই সবগুলার মর্ম এর বাইরে কিছু না, যে তিনি শেষ জামানায় আত্মপ্রকাশ করবেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহার অবতারের মধ্যে থেকে হবেন, তার নাম হবে এই, তার সময় দুনিয়ার পরিস্থিতি কি হবে সে বিষয়ে এই হাদিসগুলোতে বর্ণনা দেওয়া হয়েছে, তিনি কত বছর জীবিত থাকবেন সে বিষয়েও হাদিস থেকে একটা ধারণা পাওয়া যায়। এখন এর বাইরে ইমাম মাহদী সম্পর্কে যেহেতু এই বিষয়টা আমরুন গায়বী অদৃশ্য একটা বিষয় আমরা জানি না, সুতরাং এই আমরের গায়বী সম্পর্কে আমরা সুন্না দ্বারা যতটুকু জানি ঠিক ততটুকুর মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকা উচিত। ওই বিষয়ে এক থেকে আট বেড়ে বা এর চেয়ে অতিরিক্ত কোনো কথা বলা এটা কোনোভাবেই ঠিক না। এই কথাটা বলতে হচ্ছে এই কারণে যে বর্তমানে দেখা যায় যে অনেকে আমি জানি না যে এটা ওনারা কেন করেন, হয়তো নিজেদের পাণ্ডিত্য প্রদর্শনের জন্য হতে পারে, কিংবা এটা হয়তো ওনাদের না বুঝার কারণে হতে পারে, আল্লাহু আলাম, যে ইমাম মাহদী আগামী এত বছরের মধ্যে আত্মপ্রকাশ করবেন, এত সালের মধ্যে আত্মপ্রকাশ করবেন, এই যে বিভিন্ন হিসাব নিকাশ মিলিয়ে আমার ধারণা 2024-25-30-এর মধ্যেই এর বাইরে যাবে না, এর মধ্যেই ইমাম মাহদি আত্মপ্রকাশ করবেন, এই কথাগুলো বলা এটা ঠিক না। কারণ কি, কত সালের মধ্যে আত্মপ্রকাশ করবেন এই বিষয়গুলা নিয়ে চিন্তা ভাবনা করা কিংবা বিভিন্ন ক্যালকুলেশন করে বিভিন্ন আলামতের সাথে এগুলোকে মিলিয়ে সন তারিখ ঠিক করে দেওয়ার দায়িত্ব উম্মতে মুসলিমা কাউকে দেয়নি। যদি দিত তাহলে সে দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেতেন, এবং সেটা যদি মুসলিম উম্মাকে জানানোর প্রয়োজন হতো তাহলে আল্লাহ আজ্জা ওয়া জাল তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিতেন যে ইমাম মাহদি এত সালের মধ্যে আত্মপ্রকাশ করবেন, কিংবা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার এত বছর পূর্বে আত্মপ্রকাশ করবেন, সন তারিখটা বলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তার উম্মতকে জানিয়ে দিতেন। কিন্তু দেখা যায় যে মাহদির আত্মপ্রকাশের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু বলেছেন, ইয়াখরুজু ফি আখিরি উম্মতি, ইয়াখরুজু ফি আখিরি উম্মতি, শেষ উম্মতের মধ্যে, আমার উম্মতের, আমার অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং তার উম্মতের একদম শেষে যারা আসবে তাদের মধ্যে মাহদি হবেন। এখন এটা কত বছর পরে আর দুনিয়া থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কত বছর পরে এই মাহদির আত্মপ্রকাশ ঘটবে এগুলো কিছুই বলা হয়নি। তাই এ বিষয়ে আমাদের নিজেদের পক্ষ থেকে কোনো সন তারিখ ঠিক করা কিংবা কোনো হিসাব কষা যে এই এটার সাথে যদি এটা মিলে তাহলে বোঝা যায় 2024 কিংবা 2025 বা 2030-30-এর মধ্যে মাহদি আত্মপ্রকাশ করবেন, এই সেই এই কথাগুলা এটা কোনোভাবেই উচিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ওয়াত্তাশাদ্দ ওয়াত্তানাত্তু ওয়াত্তাআম্মুক, তাশাদ্দ তানাত্তু তাআম্মুক, এই বিষয়গুলো থেকে সাবধান করেছেন। কোন বিষয় নিয়ে খুব বেশি যেটা কোরআন এবং সুন্নাতে যতটুকু আছে ওমরের রাইবি সম্পর্কে আমাদের ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত, আমি ততটুকু বলবো, এর বেশি না। এখন নিজে এত গবেষণা এত চিন্তা বিভিন্ন জার্নাল থেকে বিভিন্ন খবর সবর নিয়ে আমার এত তথ্য দেওয়ার কি কি দরকার, এই তথ্যগুলো যদি মুসলিম উম্মার জন্য এটা উপকারী হতো তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তার উম্মাকে বলে যেতেন। যেহেতু তিনি বলে যাননি সুতরাং আমাদের বুঝতে হবে যে ওই তথ্যগুলো জানার মধ্যে উম্মতে মুসলিমার কোনো ফায়দা নেই। উম্মতে মুসলিমার করণীয় কি, সে আমল করবে, নেক আমলে সালেহ করবে, তার ইমানকে সে পাকাপোক্ত করবে, তার আকীদাকে বিশুদ্ধ করবে, সে মানহাজুস সালাফের উপরে নিজেকে পরিচালিত করবে, মানহাজুস সালাফের দিকে সহি আকীদার দিকে মানুষকে দাওয়াত দেবে, এই তো কাজ ইমান আমলে সালেহ দাওয়া এবং সবর, এই কাজগুলোই হচ্ছে মুসলমানদের কাজ। এখন মাহদি কখন এবং মাহদি কখন আত্মপ্রকাশ করবেন এই বিষয় নিয়ে তার কোনো চিন্তা ফিকিরের কোনো প্রয়োজন তার নেই, সে নিজেকে প্রস্তুত নিজেকে নিজে সে প্রস্তুত করবে, ইমান আমল সালেহ দাওয়া সবর, এই এই কাজগুলোর মাধ্যমে সে নিজের দুনিয়া এবং আখেরাতের সফলতা খুঁজবে, এটি হচ্ছে তার দায়িত্ব, এটি হচ্ছে তার কর্তব্য। এখন তার 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 সময়ে যদি ইমাম মাহদি আত্মপ্রকাশ করেন আলহামদুলিল্লাহ, তার মৃত্যুর পরে যদি আসেন তাতেও কোনো অসুবিধা নেই। কখন আসবেন এটা এইটা নিয়ে মুসলমানদের কোনো কাজ না, মুসলমানদের দায়িত্ব আল্লাহ আজ্জা ওয়া জাল যেটুকু দিয়েছেন তার কাজ হচ্ছে সেই দায়িত্বটুকু যথাযথভাবে আদায়ের জন্য সর্বাত্মক চেষ্টা করা, আর নিজের পক্ষ থেকে যে কোনো বিষয় নিয়ে যেটা কোরআন এবং সুন্নাহর মধ্যে নেই, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যে বিষয়ে তার বান্দাদেরকে অবগত করেননি কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দাদেরকে যে বিষয়ে জানাননি অবহিত করেননি, ওই বিষয় সম্পর্কে জেনে নেয়ার ওইটা নিয়ে খুব বেশি চিন্তা গবেষণা, এই যে তাআম্মুক, এগুলো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটা উম্মতের কোনো কল্যাণ বয়ে আনতে পারে না, আর এগুলার মধ্যে আসলে নিজের কোনো পাণ্ডিত্য প্রকাশ পায় না, বরঞ্চ এগুলার দ্বারা আহাম্মকি প্রকাশ পায়। কারণ একজন মুসলিমের তার বা একজন আলিমের তার ইলমের গভীরত্ব প্রকাশ পায়, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে তার জ্ঞানের পরিধি কতটুকু সেই ভিত্তিতে। কোরআন এবং সুন্নাহ জ্ঞানের বাইরে, কোরআন এবং সুন্নাহ বাইরের যে জ্ঞান ওইটাকে আসলে জ্ঞান বলা যায় না। এখন যদি কেউ একজন বিশ্বের বড় বড় জার্নাল থেকে অনেকগুলো তথ্য এনে আমাদেরকে দিল যে আগামী এত বছরের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এইগুলো আমাদের কাছে আসলে এগুলো কোনো জ্ঞান না, বরঞ্চ এগুলো হচ্ছে অজ্ঞতা। আমরা জানি কুল্লু মান আলাইহা ফান ওয়াজহু ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এটা আমরা জানি। কোরআনে কারীম আল্লাহ আযীজ জালাল জানাই দিয়েছেন দুনিয়াতে কেউ থাকবে না কুল্লু মান আলাইহা ফান, সবাই নিঃশেষ হয়ে যাবে, একমাত্র অস্তিত্ব থাকবে আল্লাহ আযীজ জালাল, তিনি আছেন থাকবেন। এখন কবে কত তারিখে শেষ হবে, কত বছর পরে, এই সমস্ত জ্ঞানগুলো এই তথ্যগুলো আমাদের কাছে আসলে কোনো জ্ঞানের মর্যাদা রাখে না, বরঞ্চ আমরা বলবো যে এগুলো হচ্ছে জাহালত। আল্লাহ আজ্জাল্লাহ আমাদেরকে যা জানাইছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য ততটুকু যথেষ্ট, এর বাইরে যেটুকু আছে এটুকু আমাদের কোনো প্রয়োজন নেই। যা কিছু কল্যাণকর সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছে, যা কিছু আমাদের জন্য অনিষ্টকর সে বিষয়ে তিনি আমাদেরকে সতর্ক করে গেছেন। অতএব আমাদের উচিত যে দীনী বিষয়ে কোনো তথ্য প্রদানে কোরআন এবং সুন্নাহর দেয়া তথ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকা, এর বাইরে গেলেই প্রথমত কথা হলো যে আমার এই তথ্য এটা নির্ভুল, এটা কেউ দাবি করতে পারবে না। দ্বিতীয় কথা হলো যে এটা সময়ক্ষেপণ। তৃতীয় বিষয় হচ্ছে যে ওই তথ্যগুলোর মাধ্যমে মুসলমানদেরকে বিভ্রান্ত করা হয়, কারণ দেখা যাবে যে অনেকে তখন হাদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অভ্যর্থনা জানানোর জন্য তারা হয়তো প্রস্তুত হয়ে আছে। হ্যাঁ, যেমন অনেকেই আমি আমি শুনেছি যে আমাদের বাংলাদেশ থেকে বলেন, পাকিস্তান থেকে বলেন, তাবলিগীদের মধ্য থেকে অনেকে কিছু লোক ওনারা হজে যান, এবং হজে যান ওনারা মেইনলি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অভ্যর্থনা জানানোর জন্য, তার সাথে মোলাকাতের জন্য, যে হয়তো এই বছর তিনি কি করবেন, আত্মপ্রকাশ করবেন, হয়তো এই বছর তিনি আত্মপ্রকাশ করবেন, এই আশায়। অথচ যখন আমাদের কেউ কেউ নিজেদের অজ্ঞতার কারণে হোক কিংবা পাণ্ডিত্য প্রদর্শনের কারণে হোক, যে সম্ভাব্য সন্তান কত বছর পরে আত্মপ্রকাশ করছেন এ বিষয়ে তথ্য দিচ্ছেন যে মুহূর্তে, ঠিক এর বিপরীতে দেখা যায় যে সাহিহ সনদে বর্ণিত হাদিস থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, المهدي منا اهل البيت يصلحه الله في ليله يصلحه الله في ليله মাহদি আমার পরিবারের মধ্যে থেকে হবেন এবং তাকে এক রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেবেন, এক রাতের মধ্যে তাকে তৈরি করে দেবেন। এই যে ইউসলিহুল্লাহ তৈরি করে দেওয়ার বিষয়ে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন, আইয়াতুবু আলাইহি ওয়াইওয়াফিকুহু ওয়াইউলহিমুহু ওয়াইউরশিদুহু বাদা আন লাম ইয়াকুন কাযালিক, তাকে এক রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহদি হিসাবে তৈরি করবেন। এর আগে তিনি মাহদি ছিলেন না, থাকবেন না, এক রাতের মধ্যে তার অবস্থার পরিবর্তন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করবেন, তাকে তৌফিক দিবেন, তাকে হিদায়ত এবং হক তার অন্তরে ঢেলে দেবেন, এবং তিনি হিদায়ত প্রাপ্ত হিসেবে আত্মপ্রকাশ করবেন। এটা এই ঘটনাটা ঘটবে এক রাতের মধ্যে। উলামা ইকরামদের বক্তব্য থেকে এই বিষয়ে আরো যেটুকু জানা যায় যে মাহদি যে হবেন তিনি নিজেই জানেন না যে তিনি মাহদি কিনা, তিনি নিজেই জানবেন না যে তিনি মাহদি কিনা, কারণ বিষয়গুলো ঘটবে এক রাতের মধ্যে। কে মাহদি হবেন, কখন হবেন, এই বিষয়গুলো যিনি মাহদি হবেন সেটা তারও কিন্তু ইলমের মধ্যে থাকবে না। আল্লাহ আজ্জা ওয়াজ্জাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মধ্যে হতে একজন লোককে যার নাম হবে মুহাম্মদ, যার পিতার নাম হবে আব্দুল্লাহ, এই একজন লোককে তার শেষ উম্মতের মধ্যে হতে এরকম একজন লোককে তিনি চুজ করবেন এবং এক রাতের মধ্যেই তাকে পরিপূর্ণ হেদায়েত দিয়ে পাঠিয়ে দেবেন। অতএব মাহদির নিজেরই জানা থাকবে না যে তিনি মাহদি, তিনি কখন আত্মপ্রকাশ করবেন সেটা তিনি নিজেও জানবেন না। অন্যরা সেটা কিভাবে জানবে? কারণ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নাম যে রূপ হবেন তিনি মাহদি হবেন, তিনি মাহদি হিসাবে থাকবেন না। এক রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবস্থা পরিবর্তন করবেন, তাকে তৌফিক দিবেন, তাকে হেদায়েত দিবেন এবং তারপরে তাকে তার আত্মপ্রকাশের ব্যবস্থা করে দেবেন। তিনি যখন আত্মপ্রকাশ করবেন তখন তার পিছন থেকে কেউ একজন দেখে বলবে যে তোমরা তার কাছে বায়াত করো। সুতরাং যে আমরা কাউকে চিনে নেব যে উনি মাহদি এটা সম্ভব না, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিকে একজন পরিচয়কারী পরিচয় করিয়ে দেবেন যে হাযা হুয়াল মাহদিয়্যু ফাবায়্যু, ইনি হচ্ছেন মাহদি, তার কাছে বায়াত করো। কখন তিনি আত্মপ্রকাশ করবেন এ বিষয়ে হাদিসের মধ্যে যেটুকু আছে যে যখন এই দুনিয়াটা অন্যায় অত্যাচার এবং যত ধরনের এই যে অপাচার আছে এগুলোতে যখন এই দুনিয়াটা সজাব হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই মাহদি আলাইহিসসালাতু ওয়াসসালামকে পাঠাবেন, তিনি আত্মপ্রকাশ করবেন। আত্মপ্রকাশ করার পরে তিনি একের পর এক দেশ যুদ্ধ করে জয় করতে থাকবেন। যখন তিনি কস্তুন্তুনিয়া বা কনস্টেবল পর্যন্ত পৌঁছাবেন তখন শয়তান দেখে বলবে যে এদিকে তোমরা একের পর দেশ দখল করছে আর ওইদিকে তোমাদের বাড়িতে দাজ্জাল ঢুকে পড়ছে। ওই সময় কিন্তু দাজ্জাল আত্মপ্রকাশ করবে। আমরা জেনেছি দাজ্জালের আলোচনায় যে দাজ্জাল এই দুনিয়া থেকে 40 দিন অবস্থান করবে, তখন এই দাজ্জালকে দাজ্জালের মোকাবেলা করা কারো পক্ষে সম্ভব হবে না। সে অপ্রতিরোধ হয়ে পড়বে এবং তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর অশেষ দয়া ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধে ভর করে দিমাশকের সেই সাদা মিনারায় নামবেন এবং তিনি ইমাম মাহদি আলাইহিস সালামের পিছনে সালাত আদায় করবেন, মুক্তাদি হিসাবে ইমাম হিসাবে না। যদি ইমাম মাহদি আলাইহিস সালাম তাকে দেখে বলবেন যে আপনি সালাত আদায় করুন, আপনি ইমামতি করেন, আপনি সালাত পড়ান, ঈসা আলাইহিস সালাম বলবেন যে না, তোমাদের প্রতি এটা হচ্ছে এই উম্মতের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অশেষ কারণ বা সম্মান হচ্ছে এটুকু তোমাদের জন্য যে তোমাদের ইমাম তোমাদের মধ্যে। ইমাম ঈসা আলাইহিস সালাম অবতরণের পর যে বিষয়গুলো হবে তখন তিনি ন্যায়নিষ্ঠ একজন বিচারক হিসাবে অবতরণ করবেন, নবী হিসাবে না। এবং তিনি অবতরণের পর যে কাজগুলো করবেন, যে সলিব বা ক্রুশেরকে তিনি নিশ্চিহ্ন করে দেবেন, শূকরকে হত্যা করবেন, জিজিয়া তিনি উঠাই দেবেন, এরপরে খিলাস, তার সময় খিলাস হচ্ছে একদম যেটা হচ্ছে যে যুবক বয়সের উট, যুবক বয়সের উট যেটা খুবই মূল্যবান সম্পদ, এই সম্পদে এই যুবক বয়সের উট গুলোকে ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দেওয়ার অর্থ হচ্ছে যে তখন মানুষ এটাকে নিয়ে এত বেশি সম্পদ মানুষের কাছে থাকবে যে এই মূল্যবান সম্পদের দিকে কেউ তাকাবেও না। হ্যাঁ, এগুলার জাকাতও নেওয়া হবে না, কারণ জাকাত নেওয়ার মতো লোক থাকবে না। এত বেশি সম্পদের ছড়াছড়ি হবে, পাওয়ার জন্য ধরার জন্য কেউ কোনো কাজ করবে না, এটাকে ছেড়ে দেওয়া হবে, কেউ এটা ঢাক ধরবে না। বলে এত ধরবেন না শেহনা মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ঘৃণা এইগুলো মানুষের মধ্যে থাকবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণের পর ওয়ালা ইয়াদউন্না ইলাল মাল লা ইয়াকবালুহু আহাদ, সম্পদ নেওয়ার জন্য মাল নেওয়ার জন্য মানুষকে ডাকা হবে কিন্তু কেউ সেটা গ্রহণ করবে না। তাহে মুসলিমের হাদিস, তাহে মুসলিমের হাদিস এবং অনুরূপ অন্য হাদিস সাহেব বুখারী আছে। আল্লাহ লাইয়ানজিলান্না ইবনু মারিয়াম হাকামান আদলান ولا يكسرن السليب ولا يقتلن الخنزير ولا يدعن الجزية ولا يتركن القلاس فلا يسعى عليها أو فلا يسعى عليها ولا تذهبن الشحناء والتباغض والتحاسد ولا يدعون إلى المال فلا يقبله أحد. شمفض نيار دينه مال نيار دينه مالش كتاها هوفي كنتو كيو كرم ودي شمفض نيار كنتو حضره تكبنا كيو يتدرون كربنا. তাহলে বুঝা গেল যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে তার আগমনের পূর্বে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আত্মপ্রকাশ করবেন তখন থেকেই মানুষের মধ্যে সম্পদের সরাসরি মানুষের কাছে এই যে তার যে মানে গৃহপালিত পশু এগুলা অনেক বেশি থাকবে, শস্য, তারপরে চতুষ্পদ জন্তু, স্থান সম্পদ এগুলার আধিক্য করবে, প্রচুর পরিমাণ থাকবে। এবং বিশেষ করে লক্ষ্য নিয়ে যে বিষয়ে বলে তাজহাবান না শেহনা ও তাবাগুদ ও তাহাসুদ, পরস্পরের প্রতি বিদ্বেষ ঘৃণা হিংসা এগুলো থাকবে না মানুষের মনের মধ্যে, কারো প্রতি কারো কোনো ঘৃণা থাকবে না, বিদ্বেষ থাকবে না, হিংসা থাকবে না, এই বিষয়গুলো মানুষের মনের মধ্যে থাকবে না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণের পর। এখন এখানে একটা বিষয় লক্ষণীয়, কেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণের পরে মানুষের মধ্যে এই যে তাবাউল তাহাসুদ শেহনা এগুলো কেন থাকবে না? এত দ্রুত কিভাবে মানুষ পরিবর্তন, মানুষ মানুষের মধ্যে পরিবর্তন আসবে কিভাবে? এর পিছনে কারণটা, মূল কারণটা কি? যে বিষয়টা বর্তমান সময়ে কল্পনাতীত, মানুষ কল্পনাও করতে পারে না যে পারস্পরিক হিংসা বিদ্বেষ ঘৃণা এগুলা মানুষের মধ্যে একে অপরের প্রতি এগুলা থাকবে না, এই বিষয়টা বর্তমান সময়ে অকল্পনীয়, এটা কল্পনাও করা যায় না, কিন্তু এটাই হবে বাস্তবতা ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের অবতরণের পর। এর কারণগুলো খুঁজলে দেখা যায়, যেটা উলামা কেরামরা যে কারণগুলো বলেছেন, যে আর কেউ যেন না বলে যে এটা হচ্ছে তাআম্মুক, কারণ এটা এই এই কথাটা আমার নিজের কোনো কথা না। এই কারণ সম্পর্কে হাদিসে যেসব যে বিষয়গুলো বর্ণিত আছে, এ বিষয়ে হাদিসে যা বলা হয়েছে তার আলোকে উলামায়ে কেরামরা বলেছেন যে মুসলমানদের মধ্যে, মানুষের মধ্যে তখন এই বিষয়গুলো না থাকা শাহনা তাবাহুজ তাহাসুদ না থাকার পিছনে কারণ একটাই, যে তারা সবাই ওই সময় এক মিল্লাতের উপরে থাকবে, অর্থাৎ সবাই ইসলামের উপরে থাকবে। তো পরস্পর হিংসা বিদ্বেষের যেসব কারণ, সেই কারণগুলোর মধ্যে মেজর দুইটা কারণ, এটা যুগ যুগ ধরে মানব জাতির পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ ঘৃণা এগুলার পিছনে যে কারণগুলো থাকে তার মধ্যে মেজর কারণ হচ্ছে দেখা যায় দুটো। একটা হচ্ছে ইখতিলাফুল আদিয়ান, ধর্মের বৈপরীত্য বা ধর্মের এই যে ভিন্নতা, ধর্মীয় ভিন্নতা, এক একজন এক এক ধর্মের। ইহুদিরা মুসলমানদেরকে ঘৃণা করে, খ্রিস্টানরা মুসলমানদেরকে ঘৃণা করে, খ্রিস্টানরা ইহুদিকে ঘৃণা করে, ইহুদিরা খ্রিস্টানদেরকে ঘৃণা করে, অন্যান্য ধর্মরা বৌদ্ধিষ্টদেরকে ঘৃণা করে, এইভাবে এক ধর্মের লোকরা আরেক ধর্মের অনুসারীদেরকে ঘৃণা করে। এই যে ধর্মের ভিন্নতা, এটা হচ্ছে মানুষের মধ্যে পারস্পরিক হিংসা বিদ্বেষের একটা অন্যতম কারণ। আর মানুষের মধ্যে আরেকটা বিষয়ও হিংসা বিদ্বেষ ঘৃণা পারস্পরিক ঘৃণা এবং হিংসা বিদ্বেষের তৈরি করে, সেটা হচ্ছে সম্পদ, সম্পদের প্রতিযোগিতা। এই দুইটা কারণে মানুষের মধ্যে পারস্পরিক হিংসা বিদ্বেষ ঘৃণা এগুলা দেখা দেয়। যেহেতু ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের অবতরণের পরে এই দুইটা কারণের একটাও বিদ্যমান থাকবে না, ইখতিলাফুল আদিয়ান এটাও থাকবে না। এবং যেহেতু আমরা হাদিস থেকে যেটা জানতে পারলাম, ওয়ালা ইয়াদউন্না ইলাল মাল ফালা ইয়াকবালুহু আহাদ, সম্পদ নেওয়ার জন্য মানুষকে ডাকা হবে কিন্তু কেউ তাকে সাড়া দেবে না, নেবে না, সম্পদের এত আধিক্য প্রাচুর্য হবে যে মূল্যবান উটগুলোকে ছেড়ে দেওয়া হবে এগুলো খবর কেউ রাখবে না, তার প্রয়োজন নেই। অতএব যেহেতু এই দুইটা কারণ থাকবে না, সুতরাং তাদের মধ্যে যে পারস্পরিক সৌহার্দ্য সহানুভূতি এগুলো বিদ্যমান থাকবে, এর বিপরীত বিষয়গুলো থাকবে না। এখানে আমার একটা প্রশ্ন আছে এবং আমাদের লিসনাররা এই প্রশ্নটা খেয়াল রাখবেন আশা করি। প্রশ্ন হল, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন অবতরণ করবেন তখন তিনি কোন মাযহাবের অনুসারী হবেন? হানাফি, না শাফিঈ, না মালিকি, না হাম্বলি? যেহেতু আমরা প্রধান মাযহাব বলতে এই চারটা মাযহাবকে বুঝি, সে কারণে আমি চারটা মাযহাবের কথা বললাম। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম কিংবা ইমাম মাহদি আলাইহিসসালাম, তারা যখন অবতরণ করবেন তখন তারা কোন মাযহাব অনুসরণ করবেন? কারণ আমাদের সমাজের যেসব লোকেরা দাবি করেন যে অবশ্যই মুসলমানকে একটা না একটা মাযহাব অনুসরণ করতেই হবে, চার মাযহাবের একটা মাযহাব অনুসরণ করতেই হবে, না করলে মাযহাব অনুসরণ না করলে সে কি হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে তাদের এই দাবির প্রেক্ষিতে তো এই প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যেহেতু ওই সময় যখন তিনি অবতরণ করবেন তখন তিনি কোন নবী হিসাবে অবতরণ করবেন না, এই উম্মতের মধ্যে অবতরণ করবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যখন দুনিয়াতে যতক্ষণ দুনিয়াতে অবস্থান করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবীর উম্মত হিসাবে তিনি অবস্থান করবেন। যেহেতু তিনি নবী না, তাহলে তো অবশ্যই তাকে একটা মাযহাব অনুসরণ করতে হবে আমাদের তথাকথিত মাযহাবীদের দাবি অনুযায়ী অনুরূপভাবে। তারপরে যে ইমাম মাহদী আলাইহিসসালাম অবতরণ আত্মপ্রকাশ করবেন, তিনিও যেহেতু কোনো নবী না, তাকে তো অবশ্যই তাদের দাবি অনুযায়ী একটা মাযহাব অনুসরণ করতে হবে। তারা কোন মাযহাবের অনুসারী হবে, হানাফি, মালিকি, শাফিঈ না হাম্বলি? তারা ফতোয়া দেবেন, জবাব পরিচালনা করবেন, আল্লাহর খলিফা হিসাবে কাজ করবেন পৃথিবীতে। এখন এই যে ফিকহের মাসআলাগুলো তাদের সামনে যেগুলো আসবে, অবশ্যই তারা তাদের তো মানুষকে দীন ইসলাম অনুযায়ী পরিচালিত করতে হবে, দীন ইসলামের ইসলামে হিসাবে পরিচালিত করার জন্য তারা কোন মাযহাব অনুযায়ী ফতোয়া দেবেন। এই ক্ষেত্রে এই মাযহাবীদের এই কথা বলার কোনো সুযোগ নেই যে ওনারা মাযহাব অনুসরণের ঊর্ধ্বে, কেন এটা বলার তাদের সুযোগ নেই? কারণ ওনারা দুইজনের কেউ নবী না। দ্বিতীয় বিষয় হলো যে যেহেতু ওনারা এমন সময়ে দুনিয়াতে আত্মপ্রকাশ করবেন যখন চারটা মাযহাব হয়ে গেছে, এটা তো বলা যাবে না যে তখন কোনো মাযহাব নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, হাদিস থেকে কি জানা যায় যে তারা জগৎ পরিচালনা করবেন, লিড দেবেন কি অনুযায়ী? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। তাদের মাযহাব হবে কোরআন এবং সুন্নাহ, তাদের মাযহাব হবে সুন্নাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি চার মাযহাবের কোনো এক মাযহাব না মানার কারণে যদি মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, দ্বীনের ক্ষেত্রে যারা বলে যে দ্বীন মানতে হলে অবশ্যই চার মাযহাবের যে কোনো এক মাযহাব মানতেই হবে, যে কোনো এক মাযহাবের নির্দিষ্টভাবে কোনো এক মাযহাবকে অনুসরণ করতেই হবে, তাহলে ওনারা নির্দিষ্ট কোনো এক মাযহাবকে অনুসরণ করবেন না, এটা আমরা কি করতে পারি? আমরা বলতে পারি মাযহাবীরা কি আমাদেরকে এই বিষয়টা জানাবেন যে ইমাম মাহদি আলাইহিসসালাম কিংবা ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ওনারা কোন মাযহাবের অনুসারী হবেন, হানাফি না শাফিঈ না অন্য কিছু? তারা কি অনুযায়ী ফতোয়া দেবেন, জগৎ পরিচালনা করবেন তারা কিসের ভিত্তিতে, কোন মাযহাবের ভিত্তিতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকেও তো এই বিষয়টা জানা যায় না যে তারা শেষ জমানায় অবতরণ করবেন এবং তারা কোনো একটা মাযহাবকে অনুসরণ করবেন। কোরআন এবং সুন্নাহ থেকে স্পষ্টভাবে সমগ্র মানব জাতির প্রতি যে হুকুম, তাদের প্রতিও সেই হুকুম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আর যেহেতু তারা হবেন তখনকার সময় উলিল আমার, সুতরাং অন্যান্য সব মানব জাতির কি করবে, উলিল আমার হিসাবে তারা যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনাকে সমগ্র মুসলিমরা মেনে চলতে বাধ্য হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আজকে মুসলমানদের মধ্যে আমি এই কথাটা, এই প্রশ্নটা উত্থাপিত হলো এই কারণে যে ঈসা আলাইহিসসালামের সময়ে মানুষের মধ্যে কোনো শাহনা তাবাগুজ তাহাসুদ কিচ্ছু থাকবে না, কারণ সব হবে আলা মিল্লাতিন ওয়াহিদাতিন, আর সেই মিল্লাতটা কি, ওহিয়াল ইসলাম। তাদের অনুসরণের বিষয়বস্তু কি হবে, কিতাবুল্লাহ وسنة رسول الله صلى الله عليه وسلم এর ভিত্তিতেই তারা তাদের তারা তারা কি হবেন, ঐক্যবদ্ধ হবেন। মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো ভিন্নতা থাকবে না। তাহলে বোঝা গেল যে মুসলিম উম্মতের সেই সময়ে মুসলিম উম্মত ঐক্যবদ্ধ হওয়ার, তাদের মধ্যে হিংসা, তাদের থেকে হিংসা বিদ্বেষ এগুলো দূরীভূত হবে যে কারণে সেই কারণ যদি আমাদের মধ্যে বিদ্যমান থাকে তাহলে আমাদের মধ্যেও বর্তমান সময়ে কি থাকবে না, পারস্পরিক হিংসা বিদ্বেষ, এই যে মত পার্থক্য, তারপরে বিভক্তি বিচ্ছিন্নতা, এই বিষয়গুলো আমাদের মধ্যেও থাকবে না আমরা যদি ওই কারণগুলো আত্মস্থ করতে পারি। সেটা কি, যে আমরা সবাই কোরআন এবং সুন্নাহকে চোখের সামনে রাখব, কোরআন এবং সুন্নাহকে আমরা জীবনের সর্ববিষয়ে অনুসরণ করব। আজকে এই যে স্কুল অফ থট যেগুলো আছে, এই যে মাযাহিবে আরবা, কিংবা শুধু মাযাহিবে আরবা তো না, এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক বিষয় যে আমরা যারা বলি যে মুসলিম উম্মাহ চারটা মাযহাবে বিভক্ত হয়ে গেছে, যে কোনো একটা মাযহাবকে অনুসরণ করতে হবে, এই দাবি যারা করেন তাদের প্রতি আমার জিজ্ঞাসা, আপনি কিভাবে বলেন যে মুসলিম উম্মাহ চারটা মাযহাবে বিভক্ত হয়েছে, কিভাবে চারটা মাযহাবে? আপনাদের দেয়া হিসাব অনুযায়ী তো কমপক্ষে এখানে আটটা মাযহাব আছে, কমপক্ষে আটটা, এর বেশি যদি হিসাব করে তাহলে আরো অনেকগুলো বের হবে। কিন্তু মেজর আপনারা বলবেন যে মেজর চারটা, না, আপনাদের হিসাব অনুযায়ী মেজর চারটা মাযহাব না, আপনাদের হিসাব অনুযায়ী মেজর মাযহাব হচ্ছে আটটা। ফিকহের ক্ষেত্রে আপনারা হয়তো হানাফিয়া অথবা শাফিঈয়া অথবা মালিকি অথবা হাম্বলিয়া, আবার আপনাদের দেয়া হিসাব অনুযায়ী, আপনাদের বর্ণনা অনুযায়ী তাসাউফের ক্ষেত্রে, তারবিয়া তাজকিয়ার ক্ষেত্রে আপনাদের মাযহাব হচ্ছে আরো আরো চারটা। কাদেরিয়া, আব্দুল কাদের জিলানির প্রতি নিসবত করে আপনাদের কাদেরিয়া তরিকা একটা, এটা কি ইসলামের বাইরে? চিশতিয়া, মাইনউদ্দিন চিশতি, ওনার প্রতি নিসবত করে আপনারা আরেকটা মাযহাব কি করছেন, এটা হচ্ছে চিশতিয়া তরিকা, কাদরিয়া তরিকা। আরেকটা হচ্ছে নকশবন্দিয়া, বাহাউদ্দিন নকশবন্দির প্রতি নিসবত করে আপনারা আরেকটা মাযহাব করছেন, সেটা হচ্ছে নকশবন্দিয়া। তারপরে আরেকটা হলো আপনার এই যে আহমদ ফারুকের প্রতি নিসবত করে আরেকটা মাযহাব, আহমদ ফারুক সারহিন্দির প্রতি নিষ্পত করে আগে একটা মজাব আপনারা করছেন। এই চারটা তো আপনাদের হচ্ছে তসউফের তারবিয়া তাজকিয়া জন্য আপনারা যে মাধাব গুলোকে অনুসরণ করেন, এখানে আপনাদের আরো চারটা মাধাব কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া কাদামিয়া আরো কি কি আরো অনেকগুলো মেজর এই যে চারটা। এখন এই যে শিক্ষার ক্ষেত্রে মাধাব, তসউফের ক্ষেত্রে মাধাব, আবার আকিদার ক্ষেত্রেও তো আপনাদের কি আছে, আপনারা আরো কিছু মাধাব তৈরি করলেন মাথুরি দিয়া, এটা আপনাদের আকিদার দিক দিয়ে আপনাদের মাধাব। আশা আয়রা আশারি মাধাব এটাও তো আপনাদেরই অনুষ্ঠিত, এগুলো তো মেজর মাজাহিদ। এখন যারা আপনারা যে যারা মাধাবের দাবিদার, যে যে কোনো একটা মাধাবকে বাধ্যতামূলক অনুসরণ করতে হবে এই দাবি আপনারা যারা করেন, আপনারা মেহরবানি করে আমাদেরকে এই জবাবটুকু দেন। এখন আপনারা যে দাবি করতেছেন যে আহলুল হাদিসরা কিংবা সালাফিরা এরাই আমাদের মুসলিম উম্মাকে বিভক্ত করতে চাইতেছে, আমাদের মধ্যে একটা বিচ্ছিন্ন বিভক্তি তৈরি করতে চাইতেছে, যুগ যুগ ধরে আমাদের উপমহাদেশের আমরা সাধারণ মুসলমানরা আমরা একটা মাধাব ফলো করে আসছি, এখন এরা আমাদের মধ্যে মুসলিম উম্মাকে বিভক্ত করতে চায়। আল্লাহুল মুস্তাআন। আসলে এই কথাটা উদরপিণ্ডি বুদরগড়ে ছাপানোর নামান্তর নয় কি? এই মুসলিম উম্মাকে বিভক্ত কে করল? আপনারা আকীদার ক্ষেত্রে আপনারা কিছু মাজহাব করলেন, শিক্ষার ক্ষেত্রে আপনারা কিছু মাজহাব করলেন, তসউফের ক্ষেত্রে আপনারা মাজহাব করলেন, এই মাজহাব গুলোর মাধ্যমেই তো আপনারা মুসলিম উম্মাকে বিভক্ত করছেন এবং তাদের পরস্পরের মধ্যে কি হয়েছে আজকে তাবাহুল তাহাসুদ শাহনা এই বিষয়গুলো তাদের মধ্যে তৈরি হয়েছে। এই মুসলিম উম্মাকে বিভক্ত করার পিছনে তো মূলত এই মাজহাবিরাই দায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আহলে সাহাবাতে কোনো মাজহাব ছিল না, কোনো একক কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ব্যতীত কিছু ছিল না, এরা সবাই ছিলেন বুনিয়াতা বুনিয়ানে মারসুস আল জাসাদিল ওয়াহিদ, একটা বডির মতো ছিলেন। তাদের মধ্যে যে সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা ঐক্য ছিল তার নজির তো এরপরে তাদের পর থেকে মুসলিম উম্মার মধ্যে আজ অবধি তো দেখা যায়নি। তারা কিসের উপরে ঐক্যবদ্ধ, কোন বিষয়গুলো তাদেরকে ঐক্যবদ্ধ রাখছিল, যে তাদের ঐক্যবদ্ধ থাকা তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা সম্প্রীতি সৌহার্দ্য ঐক্য, হ্যাঁ এই বিষয়গুলো থাকার পিছনে কারণ একটাই ছিল, যে তাদের মধ্যে সর্ববিষয়ে তাদের একটাই ছিল অনুসৃত বিষয়, তাদের অনুসরণের বিষয় ছিল একটাই, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ কোরআনে কারীম এবং সুন্নাতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম উম্মা এই বিষয়ের উপরে যতদিন থাকতে পারছে ততদিন তাদের মধ্যে ছিল ঐক্য, যে ঐক্যের কোনো নজির নেই। আর যখন এই বিষয়গুলো থেকে মুসলিম উম্মা সরে আসতে শুরু করলো এবং বিভিন্ন ক্ষেত্রে ইসলামের বিভিন্ন বিষয়ে যখন তারা এক একটা মাজহাব তৈরি করলো, তখনই মুসলিম উম্মার মধ্যে বিভক্তি এবং বিচ্ছিন্নতা দেখা গেল। আশাইরা মাতুরিদিয়া মুতাজিলা জাহমিয়া খারিজিয়া হ্যাঁ মর্জিয়া এই যে দলগুলো আকীদার ক্ষেত্রে যখন তারা প্রত্যেকে কোরআন এবং সুন্নাহ থেকে সরে গেল, প্রত্যেকে আকীদার ক্ষেত্রে নিজস্ব একটা মতবাদ গড়ল। আজকে আকীদার ক্ষেত্রে যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে আপনারা কোন মাজহাবের, অবশ্যই আকীদার ক্ষেত্রে আপনাদের একটা মাজহাব আছে, হয় আপনারা আশআরি অথবা আপনারা মাতুরিদি। ফিকহের ক্ষেত্রে আপনারা নিজেরা একটা 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 মাজহাব গ্রহণ করলেন, তসউফের ক্ষেত্রে দেখবেন যে এই যারা এই মাজহাবের দাবি করতেছে তাদের মধ্যে আপনাদের মধ্যে কি ঐক্য আছে, আপনারা যে যে দাবি করেন বা আপনারা যে বলেন যে আজকে আহলুল হাদিসরা বা সালাফিরা মুসলমানদেরকে বিভক্ত করতেছে, মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি করতেছে, মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করতেছে, এরা ইসলামের দুশ্মন, প্রকৃতপক্ষে ইসলামের দুশ্মন তারা। ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, কোরআনে কারীমের এই নির্দেশের বিরোধিতা কে করছে, কারা করছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া ওয়াল্লাহি সালাফিয়ুনরা আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর শপথ করে কসম করে এটুকু বলতে পারে যে তাদের আকীদার ক্ষেত্রে মাযহাব আলাদা কোনো মাযহাব নেই, তাদের তাসাউফের ক্ষেত্রে আলাদা কোনো মাযহাব নেই, তাদের ফিকহের ক্ষেত্রে আলাদা কোনো মাযহাব নেই, তাদের সর্বক্ষেত্রে তাদের মাযহাব একটাই, সেটা হচ্ছে সুন্নাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের উপরে ছিলেন, তার সাহাবায়ে কেরামরা যে বিষয়ের উপরে ছিলেন, ওইটাই হচ্ছে আমাদের মাযহাব, ওইটাই হচ্ছে আমাদের অনুসৃত বিষয়, ওই একটাই, ওই একটাই। এবং এইটার প্রমাণ হিসাবে আপনি দুনিয়ার যে কোনো জায়গা থেকে যে কোনো একজন সাহাবিকে দেখে বলেন, ধরে নিয়ে এসে বলেন যে আকীদার ক্ষেত্রে তোমার মাযহাব কি, ফিকহের ক্ষেত্রে তোমার মাযহাব কি, তাসাউফের ক্ষেত্রে তোমার মাযহাব কি, অবশ্যই তার থেকে একটা মাত্র জবাব পাবেন, তার কাছে কোনো যে আপনার কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া এই সমস্ত কোনো বিষয় পাবেন না, তার কাছে নির্দিষ্ট কোনো মাযহাব যে আমি ওই মাযহাবের ওইটা তার কাছে পাবেন না। আকীদার ক্ষেত্রে যে আমি মাতুরিদি, আমি আশারি, আমি জাহমি, আমি মুতাজিলি, আমি খারিজি, আমি মুরজি, এরকম কোনো জবাব তার কাছে পাবেন না। একটাই জবাব পাবেন যে আমি কোরআন এবং সুন্নাকে অনুসরণ করে হাসবা ফাহমি সালাফি সালেহ, তার মাযহাব একটাই। খালাস, পক্ষান্তরে বিভক্তি আপনারা তৈরি করেন এবং আপনাদের মধ্যেই বিভক্তি বিদ্যমান, এর সাক্ষী আপনারা নিজেই। আজকে আপনাদের যে কোনো একটা লোককে যদি ধরে এনে আপনারা এই যারা এই বাংলাদেশের যে কোনো যাদেরকে আপনারা আমরা আল্লামা বলি, মুফতি বলি, মুহাদ্দিস বলি, মুফাসসির বলি, এদের যে কোনো একজনকে ধরে এনে আপনি জিজ্ঞেস করেন যে আপনি আকীদার ক্ষেত্রে আপনার মাযহাব কি, অবশ্যই সে বলবে আকীদার ক্ষেত্রে তার একটা মাযহাব, সেটা হয় সে আশারি অথবা সে মাতুরিদি। ফিকহের ক্ষেত্রে আপনার মাযহাব কি, আমি হানাফি অথবা অন্য কিছু, শাফি অথবা মালিকি অথবা হাম্বলি। তাসাউফের ক্ষেত্রে আপনি আপনি কি কোন পন্থা অবলম্বন করেন, অবশ্যই তিনি বলবেন যে আমি চিশতিয়া তরিকার অথবা কাদরিয়া তরিকার অথবা নকশবন্দিয়া বা কাদামিয়া, এইগুলা যে কোনো একটা। তাহলে বিভক্তি এবং বিচ্ছিন্নতা তো আপনাদের মধ্যেই, আপনাদের দুই পীরের জিকির এক হয় না, এক এক পীর এক এক মাযহাব অনুযায়ী জিকির করে। সালাতের পরে এক 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 পীরের বাতানো আজকার গুলো এক এক রকম, কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনারা সামান্য একটু টেস্ট নিয়ে দেখেন, আপনি সালাফিয়ুনদের যে কোনো একজনকে জিজ্ঞেস করেন যে সালাতের পরে তোমাদের জিকির কি, সে সেটা নিজে আমল করুক কিংবা না করুক, অ্যাটলিস্ট সে হয়তো বলে দেবে যে সালাতের পরে আমরা এইটুকু বলি, ওইখানে কোনো ধরনের বিভক্তি পাবেন না। এবং সে বলবে যে না আমাকে তো শেখ বিনবাজ রাহিমাহুল্লাহ এই তসবিহ দিছেন, আর আরেকজন বলবে না আমাকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ উনি আমাকে এই তসবিহ দিছেন, আরেকজন বলবে না যে আমাকে শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ এই তসবিহ দিছেন। দেখবেন যে সবার তসবিহ এক, এবং সেই তসবিহ হচ্ছে ওই তসবিহ যে তসবিহ যে আজকার গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহ দ্বারা প্রমাণিত। তাহলে মুতাফাররিকুন কারা, কারা এই উম্মার মধ্যে তাফাররুক তৈরি করলো? এই ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আহদুস সাহাবা, আহদুত তাবেঈন, তারা যে বিষয়কে অবলম্বন করে তাদের ঐক্য বজায় রাখতে পারছিলেন সেটা ছিল কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যদি আপনারা উম্মতের ঐক্য দাবি করেন তাহলে লাইন ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মতি ইল্লা বিমা সালাহা বিহি আও বিমা আসলাহা বিহি আউয়াল বিমা আসলাহা আউয়ালাহা আও বিমা সালাহা বিহি আউয়ালুহা। ওই প্রথম যুগের লোকেরা যে বিষয়কে অনুসরণ করে সংশোধিত হয়েছিলেন, ওই বিষয়ে অনুসরণ ছাড়া আপনারাও সংশোধিত হবেন না, কিংবা ওই বিষয়ের অনুসরণ ছাড়া অন্য কোনো বিষয় এই উম্মাকে সংশোধন করতে পারবে না। সেটা হচ্ছে ইসলামের বিষয়ে, দ্বীনের বিষয়ে অবশ্যই আপনাদের একটাই মিল্লাহ হওয়া উচিত, যে বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডেড, এটাকে অনুসরণ করলে পরে মুসলমানরা পথভ্রষ্ট হবে না। আজকে আপনারা যারা দাবি করেন, আমি যাই না, এবং আমি ইতিপূর্বে আমার আরেকটা আলোচনায় বলছি যে এই বিষয়গুলো যারা দাবি করেন আমি ওনাদেরকে জাহিল বলবো না, ওনারা জাহিল না, ওনারা মুতাজাহিলুন, মুতাজাহিলুন, ইচ্ছা করে স্বেচ্ছায় ওনারা জেগে জেগে ঘুমিয়ে আছেন, ওনারা আসলে ঘুমন্ত না, ওনারা জানেন কিন্তু অস্বীকার করছেন, ওনারা মুতাজাহিলুন। এই হাদিসের দিকে আপনারা লক্ষ্য করুন, জিজ্ঞেস করা হয়, প্রশ্ন করা হয় যে এই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটুকু বলতে পারতেন যে আমার পরে, আমার সাহাবাদের যুগের পরে, এর পরে বা আহাদুত তাবেঈন এর পরে কিছু মাযহাব তৈরি হবে, কিছু আইম্মা রিজাল তৈরি হবেন যারা হেদায়ত প্রাপ্ত হবেন এবং যাদের অনুসরণ করলে পরে উম্মত পথভ্রষ্ট হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহদী সম্পর্কে বলে গেলেন যে আমার উম্মতের আখের উম্মতের মধ্যে মাহদী নামে মাহদী আত্মপ্রকাশ করবেন, যার নাম হবে এই। কিন্তু আজকে আপনারা মুসলমান হয়ে যে বিষয়টা দাবি করছেন যে যে চার মাযহাবের কোন একটা মাযহাবকে নির্দিষ্টভাবে অনুসরণ না করলে এই উম্মত পথভ্রষ্ট হয়ে যাবে, এই উম্মত ইহুদিদের দালাল হয়ে যাবে, খ্রিস্টানের দালাল হয়ে যাবে, এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ওয়ার্ন করে যাননি কিংবা কোনো নির্দেশনা দিয়ে যাননি। এ ধরনের চারটা মাযহাবের যে কোনো একটাকে তোমাদের অনুসরণ করতে হবে, তাহলে তোমরা আনতাবিল্ল মা তামাসসাকতুম বি আইয়ি ওয়াহিদিন মিন হাযিহিল মাযাহিবিল আরবা, এরকম কিছু বলে যাননি, তাহলে আপনাদের কি দাবি বা এরকম কথাবার্তা এগুলা কি কোরআন এবং সুন্নার সাথে স্পষ্ট করে সাংঘর্ষিক হচ্ছে না? ইয়া আলাল আসাফ এর থেকে দুঃখজনক বিষয় আর কি হতে পারে? আপনারা কোরআন পড়েন, আপনারা হাদিস পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটামাত্র হাদিসকে সামনে নিয়ে যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় ইয়াউমুল কিয়ামা আপনাদের জবাব কি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে আমি তো বলেছিলাম এইটুকু, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আর সেই বিহিমা কি, ওই দুইটা বিষয় কি, সেটাও আমি বলে গেছিলাম যে কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি, তাহলে এই দুইটাকে বাদ দিয়ে তোমরা তৃতীয় আরেকটা বিষয়কে যে ঢুকালা, এটা কেন? তাহলে আমাদের ইয়াউমুল কিয়ামা আমাদের জবাব কি হবে? আত্তাকুল্লাহ ইয়া ইবাদাল্লাহ, এরকম কথাবার্তা আপনারা যারা বলেন, আল্লাহকে ভয় করা উচিত, আল্লাহকে ভয় করা উচিত। এই ক্ষেত্রে কোনো যুক্তির আশ্রয় নেয়া কিংবা নানাভাবে এই বিষয়টাকে একটা মাযহাবকে মানার প্রয়োজনীয়তাকে প্রতিষ্ঠা করা যুক্তি দিয়ে, মানুষকে, সাধারণ মানুষকে প্রতারিত করে এই বিষয়কে প্রতিষ্ঠা করা, এটা আসলে কোনো মুসলিমের কাজ হতে পারে না। নিজেদের এই ভ্রান্ত দাবিটাকে প্রতিষ্ঠা করার জন্য, এবং এটা খুবই স্বাভাবিক, আমরা এটাকে অস্বাভাবিক মনে করি না, এই ভ্রান্ত দাবিটাকে প্রতিষ্ঠা করার জন্য আমরা দেখি যে ওনারা
এমন সব কথাবার্তা বলতেছে যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রেখে বলা যায় ওকে যে তুমি আল্লাহকে সাক্ষী রেখে বলো যে এই কথাটা তুমি মিন সামিমিল কলব তুমি এই কথা বলছো কিনা, তাহলে হয়তো সে অস্বীকার করবে যে না আমি এটা আমার অন্তর থেকে বলছি না, শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা কিংবা আমি মাযহাব মানি অর্থাৎ সেই এই বিষয়টাকে প্রতিষ্ঠা করার জন্যই আমি সেটা বলছি। কি আশ্চর্য বিষয় যে এই মাযহাবের বা এই তাকলিদকে তাকলিদের আবশ্যকতা প্রমাণের জন্য তাদের অনেক যারা নিজেদেরকে যাদেরকে আলেম বলে আল্লামা বলে মুফতি বলে মুহাদ্দিস বলে ডাকা হয় ওনারা বলতেছেন যে তুমি তাকলিদ মানো না, আচ্ছা তাহলে তোমার বাবা যে অমুক এই বিষয়টা তুমি জানলে কিভাবে? চিন্তা করেন যে কি জঘন্য প্রতারণার আর জঘন্য যুক্তির আশ্রয়। হ্যাঁ যে আহলে হাদিস হাদিস কি মানে না মাযহাব মানে না, তাহলে তো ওরা জারজ, কিভাবে জারজ? তাকলিদ মানে না তাহলে ও জানে কিভাবে যে ওইটা মানলো কিভাবে যে ফুলান তার বাবা, আব্দুল্লাহ জানলো কিভাবে আব্দুর রহিম তার বাবা? নিশ্চয় তার মার তকলিদ করেছে সেই জন্যই তো সে এটা জানতে পেরেছে। এখন যদি সে এটা তাকলিদ না মানে, মায়ের তাকলিদ যদি না করে, তাহলে তো সে কে তার বাবা সেই জানে না, সে জারজ হয়ে গেল। আল্লাহ মুস্তাহান। এই সমস্ত যুক্তি শুনে আমার মনে হয় শয়তানও খিলখিলিয়ে হাসে। আরে বাবা তুমি এই যে যুক্তি দিচ্ছ, যদি আমাদের কাজ যারা সালাফে সালেহীনের মানহাজ অনুসরণ করেন, আমাদের কাছে দিনের ক্ষেত্রে যুক্তির কোনো স্থান নেই। আমাদের কাছে দিনের ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে কোরআন এবং সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কোরআন এবং সুন্নাহকে আমরা আমাদের নিজের মতো করে বুঝি না, আমরা বুঝি যেভাবে সাহাবায়ে কেরামরা বুঝছেন সেভাবে। সুতরাং আমাদের বুঝটা বা আমরা কোরআন এবং সুন্নাহ সম্পর্কে আমাদের যে ফাহামটা, সেই ফাহামটা নিরাপদ। সাহাবায়ে এখন যদি কেউ বলে যে আমাদের ফাহাম ঠিক না, তাহলে তার যে কোরআন এবং সুন্নাহ সম্পর্কে বা কোরআন এবং সুন্নাহকে আমরা যেভাবে বুঝছি ওইটা ভুল, তাহলে তার এই দাবির অর্থ হচ্ছে যে কি সাহাবায়ে কেরামদের ফাহাম ভুল ছিল। আমার যেটা যে কথাটা বলতেছিলাম যে আমাদের কাছে যুক্তির আসলে কোনো স্থান নেই। আমরা আপনাদের মতো করে এত সব যুক্তির আশ্রয় নেই না। হ্যাঁ, যে যুক্তিটা কোরআন এবং সুন্নার দলিলকে সমর্থন করবে এরকম যুক্তি আমরা দিতে পারি এবং এটা গ্রহণযোগ্য, এটা প্রশংসনীয় বিষয়। আর কোরআন দলিলকে বাদ দিয়ে, নাকলকে বাদ দিয়ে, কেবল আকল দিয়ে কোনো কিছু প্রমাণিত করার ঠাঁই ইসলামে নেই। এবং বিশেষ করে আলহামদুলিল্লাহ সালাফে সালেহীনদের মানহাজ এটা না। দীনের বিষয়ে সালাফে সালেহীনদের কাছে সর্বাগ্রে হচ্ছে কিতাবুল্লাহ এবং এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কোরআন এবং সুন্নাহই হচ্ছে সওকার রাসিউল আইন। আপনারা কোথায় কোথায় যে যুক্তিগুলো উপস্থাপন করেন নিজেদের ভ্রান্ত দাবিকে প্রতিষ্ঠা করার জন্য, এই দাবিগুলো আমার মনে হয় যে আপনারাও নিজেরা যখন একাকী হন তখন আপনাদের ওই যুক্তি নিয়ে আপনারা নিজেরাই হাসাহাসি করেন যে আমরা আসলে বিরোধিতার জন্য বা নিজেদের ভুল দাবিটাকে প্রতিষ্ঠিত করার জন্য এরকম একটা দাবি একটা যুক্তি দিলাম। এই যে কথাটা যে একটা ছেলে যদি তার মায়ের তাকলিদ না করে তাহলে সে জানবে দূর থেকে যে ফুলান তার বাবা, এই যুক্তি দিয়ে আপনাদের লাগামহীন কথাবার্তা যে আহলুল হাদিসরা এরা কি জারজ, ওরা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, প্রকৃত পড়তে পক্ষে এরকম কথাবার্তার দ্বারা আমরা যদি এটা বলছি না বা বলতে চাই না, কিন্তু আপনাদের কথাই কিন্তু আপনাদের জন্য ওবাল হয়ে যাচ্ছে। হাদাল কৌল আলাইকুম, এই যুক্তিটা, এই কিয়াসটা আপনাদের উপরে পড়তেছে, আপনাদের আপনাদের উপরে পড়তেছে, আপনাদের পক্ষে না। কিভাবে একটু চিন্তা করেন, আলহামদুলিল্লাহ সালাফিজনরা পৃথিবীর যেখানেই সালাফিরা আছে, পৃথিবীর যেখানেই প্রকৃত আহলুল হাদিসরা আছে, তাদের প্রত্যেককে যদি জিজ্ঞেস করা যায় যে তোমাদের বাবাকে, যে বাবা অমুক, তোমার বাবাকে একটা যে কোনো সালাফিকে জিজ্ঞেস করা, তোমার বাবাকে অমুক, আচ্ছা এখন যদি প্রশ্ন করা তুমি জানলে কিভাবে যে ফুলান তোমার বাবা, তাহলে সে কি বলবে, যে অমুকের সাথে আমার মায়ের বিয়ে হয়েছে বলেই উনি আমার বাবা। সালাফিয়ানদের কোনো বিয়ে দুইজন সাক্ষী ছাড়া হয় না, সালাফিদের কোনো বিয়ে দুইজন সাক্ষী ছাড়া হয় না, সালাফিদের কোনো বিয়ে ওলি ছাড়া হয় না, লা নিকাহা ইল্লা বি ওলিয়্যিন। অতএব যে কোনো সালাফি নিঃসন্দেহে বলতে পারে অমুক তার বাবা কেন, ওই লোকের সাথে তার মায়ের বিয়ে হয়েছে এবং ওই বিয়েতে দুইজন সাক্ষী ছিলেন, কেবল তার মায়ের কথা না যে ফুলান তোমার বাবা, এর উপরে সে বিশ্বাস করেনি, কারণ তার মার বিয়ে হয়েছে ওইখানে দুইজন সাক্ষী ছিলেন। এখন আমি আমার ওই ভাইদেরকে বলবো, যিনি তার মায়ের তাকলিদ করেন, হয়তো ওনার মায়ের বিয়েতে কোনো সাক্ষী ছিল না, সাক্ষী ছাড়াই ওনার মা বিয়ে করছেন, একাকী বিয়ে করেন, এবং ওনাদের মাধ্যমে তো এটা আছে যে বিয়ে বলি ছাড়াও তো বিয়ে হয়। ভাই এখন যদি আপনারা সাক্ষী ছাড়া যদি আপনাদের মায়ের বিয়ে হয়ে থাকে, তাহলে আল্লাহ আলাম, এইটা যদি আপনাদের মাজহাব অনুযায়ী বিয়ে ঠিক হতে পারে, কিন্তু কোরআন এবং সুন্নার অনুযায়ী ওই বিয়ে সঠিক না। এখন বিয়ে যদি সঠিক না হয়, কোরআন এবং সুন্না অনুযায়ী যদি ওই বিয়ে সঠিক না হয়, মাজহাব অনুযায়ী হয়তো আপনার বিয়ে, আপনার মায়ের বিয়ে ঠিক হতে পারে, কিন্তু কোরআন এবং সুন্না অনুযায়ী আপনার মায়ের বিয়ে ঠিক না, যদি আপনার মায়ের বিয়ে সাক্ষী না থাকে দুইজন, তাহলে সে আপনার মার, সে ওই লোকটা কি তার মাকে তাকলিদ করলো, নাকি মায়ের বিয়ের যে পদ্ধতি সেই পদ্ধতিটাকে সে সঠিক মেনে কোরআন এবং সুন্না অনুযায়ী বিয়ে হয়েছে বলেই সে তার তার মায়ের ওই স্বামীকে বাবা হিসাবে সে স্বীকার করছে, মেনে নিচ্ছে। এখন আপনাদের মায়ের এই বিয়েটা আপনাদের মেধাব অনুযায়ী ঠিক হতে পারে, কারণ এই যে আপনার আছে যে ওদের ছাড়া বিয়ে করলে ওই বিয়ে হয়ে যায়, নিজে নিজে বিয়ে করছে ছেলে মেয়ে, মেয়া দিদি রাজি তো কেয়া করেগা রাজি, এই ডায়লগটা আপনাদের মধ্যে বহুল প্রচলিত, মেয়া দিদি বিয়ে করছে, হিজাব কবুল হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এই বিয়ে মেধাব অনুযায়ী আপনাদের মেধাব অনুযায়ী ঠিক, কিন্তু সুন্না অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, ওলি ছাড়া কোনো বিয়ে হতে পারে না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো স্পষ্ট হাদিস, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিয়্যিহা ফা নিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। এখন আপনি আপনি আপনার মায়ের তাকলিদ করতেছেন, মা বলছেন অমুক তোমার বাবা, অমুক বাবা, কারণ আপনার মায়ের বিয়ের কোনো সাক্ষী হয়তো নেই, কারণ আপনার মাজহাব অনুযায়ী সাক্ষী ছাড়াই তো বিয়ে হচ্ছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ওই বিয়ে বাতিল বাতিল বাতিল। সুতরাং বাতিল বিয়ের দ্বারা যদি আপনার জন্ম হয়ে থাকে, তাহলে ফতোয়া আপনি দেবেন, আমরা ফতোয়া দেওয়ার দায়িত্ব নিচ্ছি না। বাট এভরি সালাফি, এভরি হায়ার অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার যেখানেই যত সালাফি আছেন, প্রকৃত আহলুল হাদিস আছেন, তাদের কারো মার বিয়ে কোনো সাক্ষী ছাড়া হয়নি, দুইজন বিশ্বস্ত সাক্ষীর উপস্থিতিতেই বিয়ে হয়েছে। সুতরাং ছেলে কেবল তার মায়ের কথাতে বিশ্বাস করেনি, সে জানে ওই পদ্ধতি অনুসরণ করেই, কোরআন এবং সুন্নাহ নির্দেশিত পদ্ধতি অনুসরণ করেই তার মার বিয়ে হয়েছে, সুতরাং সে কখনো জারাজ হতে পারে না, সে তাকলিদ করে দিয়েছে, কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করছে। আল্লাহ আজ্জাল, আমি আমরা জানি, আমরা বুঝি, আপনারা যারা এই সমস্ত কথাগুলো বলতেছেন আপনারা নিজেরাও বুঝতেছেন যে আসলে এগুলা শুধুমাত্র ওই যে একটা ভুল দাবি করে ফেলছেন আপনারা, ওইটাকেই প্রতিষ্ঠিত করার জন্য যে এখন লোক সমাজে কি বলবে, যে এতদিন আপনারা আমাদেরকে এইভাবে পরিচালিত করছেন, এখন আবার আরেকটা উল্টা কথা বলতেছেন। তো এই যে প্রশ্নের সম্মুখীন যেন আপনারা মানুষের সামনে না হন, সেই কারণেই আপনারা এই যে বিভিন্ন ধরনের সলচাতুরির বা এই ভ্রান্ত যুক্তির আশ্রয় নিচ্ছেন। কিন্তু ফিল হাকিকা আমরা বিশ্বাস করি, যেহেতু আপনারা কোরআন এবং সুন্নাহ পড়েন, এই বিষয়গুলো অ্যাটলিস্ট মনে মনে হলেও আপনারা স্বীকার করেন যে না, আমাদের সালাফি ভাইরা যে কথাগুলো বলতেছেন এগুলো হাক, এবং আমরা তাদের বিরোধিতার নামে যে যুক্তিগুলো উপস্থাপন করছি এগুলো হাস্যকর। এটা আপনারা নিজেরাও যখন মানে স্বগতোক্তি করেন, আমার দৃঢ় বিশ্বাস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সত্যকে সত্য বলে শুধু স্বগতোক্তি না, সত্যকে সত্য বলে বিশ্বাস করার এবং এটাকে সত্যকে প্রকাশ করার ইজহারে হকের তৌফিক দান করুন। এবং এরই সাথে সাথে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সালাফিকে প্রকৃত অর্থে কোরআন এবং সুন্নার অনুসরণ, সালাফে সালেহিনের ফাহম অনুযায়ী করার তৌফিক দান করুন। এবং প্রত্যেক আহলুল হাদিসে সত্যিকার অর্থে হাদিসের অনুসরণ করার, যেভাবে সালাফে সালেহিনরা করছিলেন ওইভাবে করার তৌফিক দিন, প্রকৃত আহলুল হাদিস হওয়ার তৌফিক দিন, প্রকৃত সালাফি হওয়ার তৌফিক দিন। আর মুসলিম উম্মাকে সত্যকে সত্য বলে জানার এবং বুঝার এবং মানার তৌফিক দিন, বাতিলকে বাতিল হিসাবে জানার এবং সেটা থেকে দূরে থাকার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। তো আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও এই মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হবে কোরআন এবং সুন্নার উপরে। ওইখানে কোনো এই যে আপনাদের আটটা হোক, পাঁচটা হোক, চারটা হোক, এ ধরনের কোনো মাধাব থাকবে না, তারা কোনো নির্দিষ্ট একটা মাধাবের অনুসরণ করবেন না, তারা কোনো একটা নির্দিষ্ট মাধাবের অনুসরণ করবেন বলে আপনাদের কাছে যদি কোনো দলিল থাকে আপনারা মেহরবানি করে আমাদেরকে জানান। আমার মনে হয় এ ধরনের কোনো দলিল পেশ করা আপনাদের জন্য সুতরাং মুসলিম উম্মাহর ঐক্য ধরে রাখার জন্য আমাদেরকে কোরআন এবং সুন্নাহর অনুসরণ, কোরআন সুন্নাহকে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেভাবেই বোঝার কোনো বিকল্প নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের প্রত্যেকটা বিষয় সেভাবে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
ওয়া ফীকুম বারাকাল্লাহু আহসানাল্লাহু ইলাইকুম ওয়া জাযাকাল্লাহু খাইরান শেখ। শেখ আমাদের তিনটা কোশ্চেন রয়ে গেছে, আপনি যদি পারমিশন দেন ইনশাআল্লাহ তাআলা। প্রথম কোশ্চেন আমাদের ভাই করেছেন, উনি আমাদের আপনাদেরকে আমাদের সকলে সালাম জানিয়েছেন, সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা জানি যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা তুলে নিয়ে গেছেন, উনি মারা যান নাই, উনি এই মুহূর্তে কোথায় এবং কিভাবে আছেন?
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহূর্তে আকাশে আছেন, আসমানে আছেন, জীবিত অবস্থায় আছেন, আল্লাহর পক্ষ থেকে তিনি রিজিক প্রাপ্ত হচ্ছেন, এইটুকুই কোরআন দ্বারা জানা যায়। ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম বাল রাফাআহু আল্লাহু ইলাইহি। তারা তাকে হত্যাও করতে পারেনি, তাকে সুলিয়ে দিতে পারেনি, বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার দিকে উঠিয়ে নিয়েছেন।
কোরআনে কেরিমের আয়াত দ্বারা সেটাই প্রমাণিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা জানা যায় যে তিনি আকাশে অবস্থান করছেন, তিনি জীবিত আছেন, কিয়ামতের পূর্বে শেষ জামানায় দাজ্জালের আত্মপ্রকাশের পরে তিনি আবার দুনিয়াতে অবতরণ করবেন। নাম বারাকাল্লাহু ফিকুম।
নাম জাযাকাল্লাহু খাইরান শেখ। এই পরবর্তী দুটো কোয়েশ্চেন আমাদের ভাই রিকোয়েস্ট করেছেন যে উত্তরটা আমরা দেই। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে ইমাম সাহেব যদি নামাজ পড়ান, উনি যদি একটু হায়ার গ্রাউন্ডে থাকেন, ওনার পিছনে যারা আছেন নামাজ পড়ছেন তারা লোয়ার গ্রাউন্ডে আছেন, এ সম্বন্ধে রুলিং কি?
ইমাম সাহেব যদি একটু অবস্থান যদি তার একটু উপরে হয়, মুক্তাদির অবস্থা যদি নিচে হয়, প্রথম কথা হলো এই বিষয়টা অবশ্যই এনশিওর করতে হবে যে মুক্তাদিদের অবস্থান যেন ইমামের পিছনে হয়। এক দ্বিতীয় বিষয় হলো সেটা যদি উপরে এবং নিচের এই জায়গাটুকুর সাথে একটা লিঙ্ক থাকে, তাহলে ফোকাহা একরাম বলছেন যে এই অবস্থায় বিশেষ প্রয়োজন বশত যেমন দেখা গেল মসজিদে ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই কিংবা ওরকম ব্যবস্থাই রয়েছে যে মুক্তাদি ইমাম সাহেব একটু উপরে এবং মুক্তাদিরা হয়তো একটু নিচে সালাত পড়তেছেন, তো যদি মুক্তাদিদের অবস্থান ইমামের আগে না হয় এবং ইমামের সাথে মুক্তাদিদের অবস্থানে একটা লিঙ্ক থাকে, যে মধ্যখানে অন্য কিছু যদি না থাকে, তাহলে সালাত আদায় করা যাবে। নাম বারাকাল্লাহু ফিকুম।
নাম শেখ। পরবর্তী এবং সর্বশেষ কোয়েশ্চেন, আমাদের ভাই জিজ্ঞেস করেছেন যে একটি জায়গা ডোনেট করা হয়েছে মসজিদের জন্য এবং একটি বা দুটি জায়গা আমি শিওর না, এবং যেটা হয়েছে যে ওই জায়গাগুলোতে মসজিদ এবং কবরস্থান হয়ে গেছে। এক জায়গায় হয়ে গেছে যে আপনার মসজিদের সাথে কবরস্থানের ডিফারেন্স হচ্ছে একটা ওয়াল দ্বারা, আরেক জায়গা হচ্ছে কবরস্থান মসজিদ থেকে হয়তো বা 2 ফিট দূরে হয়েছে। এ বিষয়ে রুলিংটা কি, এখানে কি নামাজ পড়া যাবে এবং নাকি কি করা উচিত আমাদের মুসলিমদের?
নাম বারাকাল্লাহু ফিকুম। যদি দেখা যায় যে মসজিদের ভিতরে অর্থাৎ মসজিদের জন্য নির্ধারিত যে বিল্ডিংটা বা মসজিদের সালাত আদায়ের জন্য নির্ধারিত যে জায়গাটা, ওই জায়গার মধ্যে যদি কোনো কবর না থাকে, এর বাইরে যেমন মসজিদের যে দেয়াল আছে, মসজিদের দেয়ালের বাইরে সেটা ডানে হোক কিংবা বামে হোক কিংবা পিছনে হোক যদি কোনো কবর হয়, তাহলে ওই মসজিদে সালাত আদায় করা জায়েজ আছে। কিন্তু যদি দেখা যায় যে মসজিদের হয়তো বারান্দার মধ্যে কিংবা মসজিদের মোটামুটি মসজিদ যেখানে সালাত আদায় করা হয় যে স্থানটাতে, ওই স্থানের যে কোনো অংশে রুদ্রের কবর ঢুকে গেছে, তাহলে ওরকম মসজিদে সালাত আদায় করা যাবে না।
মানে মসজিদের ভিতরে না শেখ, আপনি সেটাই বলছেন যে
মসজিদের ভিতরে যদি কবর হয়ে যায়, সেটা মসজিদের বারান্দার মধ্যে যদি হয়, যেমন মসজিদের হয়তো মূল যে ভিতরে যে অংশটা, এই অংশটার মধ্যে না, কিন্তু মসজিদের বারান্দাটাও কিন্তু মসজিদের অংশ, বারান্দার মধ্যে হয়ে গেছে, মসজিদের বারান্দাতেও কিন্তু মুসল্লিরা সালাত আদায় করেন। কিংবা অনেক সময় দেখা যায় যে মসজিদের ডান দিকে একটা বারান্দা আছে, বাম দিকে একটা বারান্দা আছে, সামন দিকে একটা বারান্দা আছে, ডান দিকে কিংবা বাম দিকে বা সামনের অংশে যদি কোনো কবর থাকে, তাহলে ওই মসজিদে সালাত আদায় করা যাবে না। কিন্তু মসজিদের দেয়ালের বাইরে, মসজিদের অংশের বাইরে যদি কি থাকে, কবর থাকে, যে ওই অংশটার সাথে মসজিদের কোনো কানেকশন নেই, তাহলে সেখানে সালাত আদায় করা যাবে না। বারাকাল্লাহ।
ওয়াফিকুম বারাকাল্লাহ। জাযাকাল্লাহ খায়র শেখ। এই পর্যন্তই আজকে।
আমিন হিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।